বিসমিল্লাহির রহমানির রহিম। আসসালামু আলাইকুম। ইসলামী প্রজাতন্ত্র ইরানের বিশ্ব কার্যক্রমের বাংলা অনুষ্ঠানে আপনাদের স্বাগত জানাচ্ছি।
এখন শুনবেন সূরা বাকারার 204 থেকে 206 নম্বর আয়াতের তেলাওয়াত ও তর্জমা।
আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজীম। বিসমিল্লাহির রহমানির রহিম। ওয়া মিনান নাসি মান يعجبك قوله في الحياة الدنيا ويشهد الله على ما في قلبه ويشهد الله على
বিসমিল্লাহির রহমানির রহিম। মানুষের মধ্যে এমন লোক আছে পার্থিব জীবনে যার কথা তোমার কাছে বড়ই চমৎকার মনে হয় এবং নিজের সদিচ্ছার ব্যাপারে সে বারবার আল্লাহকে সাক্ষী মানে, কিন্তু আসলে সে সত্যের নিকৃষ্টতম শত্রু। যখন সে কর্তৃত্ব লাভ করে, পৃথিবীতে তার সমস্ত প্রচেষ্টার সাধনা নিয়োজিত করে, বিপর্যয় সৃষ্টি এবং শস্যক্ষেত ও মানব বংশ ধ্বংস করার কাজে, অথচ আল্লাহ বিপর্যয় মোটেই পছন্দ করেন না। আর যখন তাকে বলা হয় আল্লাহকে ভয় করো, তখন তার আত্মাভিমান তাকে পাপের পথে প্রতিষ্ঠিত করে দেয়। এই ধরনের লোকের জন্যে জাহান্নামে যথেষ্ট, এবং সেটি নিকৃষ্টতম আবাস। সাদাকাল্লাহুল আলিয়্যুল আযীম।
শ্রোতাবন্ধুরা, অর্থসহ পবিত্র কোরআনের তেলাওয়াত শুনলেন। আজ বুধবার 11 নভেম্বর, 26 কার্তিক এবং ফার্সি 21 অবন। রেডিও তেহরানের শান্ত অধিবেশনের বাংলা অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি আমি নাসির মাহমুদ। এই অনুষ্ঠান প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে শর্টওয়েভ 49 মিটার ব্যান্ডে 6150 কিলোহার্সে এবং সৌদি আরবে 31 মিটার ব্যান্ডে শর্টওয়েভ 9870 কিলোহার্সে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান শোনার জন্য এবং আমাদের ওয়েবসাইট ভিজিট করার জন্য লগ ইন করুন এই ঠিকানায় firsttoday.com/bn। আমাদের কাছে ইমেইল করার ঠিকানা radiotehran1982@gmail.com। এবারে আজকের অনুষ্ঠান সূচি জানিয়ে দিচ্ছি। শুরুতেই থাকছে যথারীতি বিশ্ব সংবাদ, এতে থাকবে ঢাকা ও কলকাতা থেকে আমাদের সংবাদদাতার পাঠানো দুটি রিপোর্ট, এরপর থাকবে সংবাদ বিশ্লেষণমূলক প্রাত্যহিক আয়োজন দৃষ্টিপাত। আজকের দৃষ্টিপাতে থাকছে যথারীতি দুটি প্রতিবেদন, ইরানের বিরুদ্ধে আমেরিকার নয়া নিষেধাজ্ঞা, সর্বোচ্চ চাপ অব্যাহত রাখার ব্যর্থ চেষ্টা সম্পর্কে একটি বিশ্লেষণ শুনবেন দৃষ্টিপাতের শুরুতেই। এদিকে বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের চাতুরীপূর্ণ সাফল্যের সমালোচনা করেছে টিআইবি, এ নিয়ে বিস্তারিত প্রতিবেদন করেছেন আমাদের ঢাকার প্রতিনিধি, থাকবে দৃষ্টিপাতের দ্বিতীয় পর্যায়ে। দৃষ্টিপাতের পথ থাকবে সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা, প্রাত্যহিক পরিবেশনায় কথাবার্তার পর প্রান্তিক আয়োজনে থাকবে কোরআনের আলো। সবশেষে সংক্ষিপ্ত সংবাদ, তবে সবকিছুর আগে এখনকার মতো সর্বশেষ বিশ্ব সংবাদ।
রেডিও তেহরান, শুরু হচ্ছে বিশ্ব সংবাদ। প্রথমে সংবাদ শিরোনাম। আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চালাতে নবনির্বাচিত প্রেসিডেন্ট বাইডেনের প্রতি ইরানের আহ্বান। ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার নামে মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের অবমাননা সহ্য করা হবে না, জানিয়েছে ইরান ও পাকিস্তান। আজারবাইজানের সঙ্গে যুদ্ধবন্ধের চুক্তি করে বেকায়দায় আর্মেনিয়ার সরকার, দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। এবং পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনে প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে মজলিশে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম, চলছে নানা হিসাব নিকাশ। আসসালামু আলাইকুম। সংবাদ শিরোনামগুলো শুনলেন, এবার বিস্তারিত পরিবেশনে আছি আমি বাবুল আখতার। ইসলামী প্রজাতন্ত্র ইরানের প্রেসিডেন্ট ডক্টর হাসান রুহানি বলেছেন, আমেরিকায় সম্প্রতি যে নির্বাচন হয়েছে তার ফলাফল থেকে একথাই প্রমাণ হচ্ছে যে শুধু বিশ্বের বিভিন্ন দেশের জনগণ নয়, বরং খোদ আমেরিকার জনগণ দেশটির অনুসৃত নীতির প্রতি ভীষণভাবে ক্ষুব্ধ। প্রেসিডেন্ট রুহানি বলেন, আমেরিকা কথায় কথায় বিশ্বের বিভিন্ন দেশের উপর যে নিষেধাজ্ঞা আরোপ করে, যুদ্ধের হুমকি দেয় এবং বলদর্পী নীতি অনুসরণ করে, দেশটির জনগণ তা পছন্দ করে না। ফলে আমেরিকার পররাষ্ট্রনীতিতে ব্যাপক পরিবর্তন আনতে হবে। সাংহাই সহযোগিতা পরিষদের রাষ্ট্রপ্রধানদের এক বৈঠকে প্রেসিডেন্ট রুহানি এসব কথা বলেন। তিনি ভিডিও লিঙ্কের মাধ্যমে এই বৈঠকে যোগ দেন। প্রেসিডেন্ট রুহানি আরও বলেন, নতুন প্রেসিডেন্ট হিসেবে ক্ষমতা গ্রহণের পর জো বাইডেনকে আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার জন্য মনোযোগ দিতে হবে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী আব্বাস আরাকচি বলেছেন, মার্কিন যুক্তরাষ্ট্রের নির্বাচনে জো বাইডেনের বিজয়ে তেহরান খুবই উদ্দীপ্ত এমন কিছু নয়। একইভাবে ডোনাল্ড ট্রাম্প আবার ক্ষমতা এলে তেহরান ভীত সন্ত্রস্ত হতো এমন ধারণাও ঠিক নয়। তিনি আজ মার্কিন নির্বাচনের সম্পর্কে মন্তব্য করতে গিয়ে কথা বলেন। আরাকচি আরও বলেন, আমেরিকায় কে প্রেসিডেন্ট হলেন ইরানের কাছে তা গুরুত্বপূর্ণ নয়, ইরানের নীতিতে এর কোনো প্রভাব নেই। আরাকচি বলেন, মার্কিন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট প্রার্থীরা পরস্পরকে ভোট চুরির অভিযোগে অভিযুক্ত করছেন, তারাই নির্বাচন পদ্ধতি দুর্নীতিগ্রস্ত বলে ঘোষণা দিচ্ছেন। কিন্তু এই আমেরিকায় নিজেদেরকে সবচেয়ে বড় গণতন্ত্রপন্থী বলে দাবি করছে। ইরানের উপপররাষ্ট্রমন্ত্রী বলেন, মার্কিন নির্বাচন ঘিরে যে পরিস্থিতির সৃষ্টি হয়েছে তা থেকে তাদের গণতন্ত্রের অসারতা ও গণতান্ত্রিক কাঠামোর দুর্বলতা স্পষ্ট হয়েছে। মার্কিন সমাজ এখন দ্বিধা বিভক্ত। ইউরোপের দেশগুলোতে বাকস্বাধীনতার নামে ইসলাম ধর্ম ও মহানবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লামের অবমাননা কোনোভাবেই সহ্য করা হবে না বলে জানিয়েছে ইরান ও পাকিস্তান। ইসলামাবাদে পাকিস্তানের পররাষ্ট্রমন্ত্রী শাহ মাহমুদ কুরাইশি ও ইরানের পররাষ্ট্রমন্ত্রী মোহাম্মদ জাওয়াদ জারিফ এ কথা বলেছেন। একই সঙ্গে তারা ইউরোপ ও আমেরিকায় ইসলাম আতঙ্ক বৃদ্ধির বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন। এছাড়া তাদের মধ্যে আফগানিস্তান সহ আঞ্চলিক ও আন্তর্জাতিক পরিস্থিতি নিয়ে আলোচনা হয়েছে। পাকিস্তানের টেকসই শান্তি ও নিরাপত্তা প্রতিষ্ঠার প্রয়োজনীয়তা নিয়েও কথা বলেন তারা। দুই দেশের পররাষ্ট্রমন্ত্রী যৌথ সীমান্ত ব্যবস্থাপনা সহ দ্বিপক্ষীয় সম্পর্ক আরও জোরদারের উপায় নিয়ে কথা বলেছেন। নিরাপত্তা বিষয়ক সহযোগিতা জোরদারে আগ্রহ দেখিয়েছে দুই দেশ। আজই পাকিস্তানের প্রধানমন্ত্রী ইমরান খানের সঙ্গে তার বৈঠক হওয়ার কথা রয়েছে। ইরানের পররাষ্ট্রমন্ত্রী গতকাল পাকিস্তান সফরে গেছেন। গত আড়াই বছরে এ নিয়ে চারবার পাকিস্তান সফরে গেলেন জারিফ। যুদ্ধবন্ধের চুক্তি করে বেকায়দায় পড়েছে আর্মেনিয়ার সরকার। প্রধানমন্ত্রী নিকোল পাশিনিয়ানের পদত্যাগের দাবিতে আজও সেদেশের রাজধানী ইয়েরেভানে বিক্ষোভ হয়েছে। তার আরাশের মধ্যস্থতায় আজারবাইজানের সঙ্গে শান্তি চুক্তিকে আত্মসমর্পণ হিসেবে মনে করছে। গতকাল শান্তি চুক্তির শর্তগুলো শোনার পরপরই ক্ষোভে রাস্তায় নামে আর্মেনীয়রা। রাজধানী ইয়েরেভানের রাস্তায় হাজার হাজার মানুষ বিক্ষোভে অংশ নেয়। সরকারি দপ্তরের বাংচুর চালায় উত্তেজিত জনতা। আর্মেনিয়ার সংসদ ভবনে ঢুকেও বিক্ষোভ প্রদর্শন করে তারা। গতকাল শান্তি চুক্তি সইয়ের পর পাশিনিয়ান বলেছেন, শান্তি চুক্তিতে সই না করলে পরিস্থিতি আরও খারাপ হতো। এই চুক্তি আর্মেনিয়ার উন্নয়নে ভূমিকা রাখবে বলে তিনি মন্তব্য করেন। আজারবাইজানের হামলায় ব্যাপক ক্ষয়ক্ষতির মুখে শান্তি চুক্তিতে সই করে আর্মেনিয়া। আজারবাইজানের কাছ থেকে এর আগে দখলে নেওয়া ভূখণ্ড থেকে সেনা প্রত্যাহার করতে রাজি হয়েছে দেশটি। নাগরণ কারাবাখ অঞ্চলের নিয়ন্ত্রণে 27 সেপ্টেম্বরে দুই দেশের মধ্যে নতুন করে সংঘর্ষ শুরু হয়। নাগরণ কারাবাখ অঞ্চলটি আন্তর্জাতিকভাবে আজারবাইজানের ভূখণ্ড হিসেবে স্বীকৃত। শ্রোতা বন্ধুরা, আপনার বিশ্ব সংবাদ শুনছেন রেডিও তেহরান থেকে, আর প্রচারিত হচ্ছে বাংলাদেশ ও ভারতে 49 মিটার ব্যান্ডে। বাংলাদেশের ক্ষমতাসীন দল আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এবং মন্ত্রী ওবায়দুল কাদের বলেছেন, সব বিষয়ে সরকারের বিরোধিতা করাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল। আজ সকালে তার সরকারি বাসভবনে সমসাময়িক বিষয় নিয়ে আয়োজিত নিয়মিত সংবাদ সম্মেলনে তিনি একথা বলেন। গণতন্ত্রকে এগিয়ে নেওয়ার পথে বিরোধী দল হিসাবে বিএনপি এ পর্যন্ত কি ভূমিকা রেখেছে? বিএনপি নেতাদের প্রতি এমন প্রশ্ন রেখে ওবায়দুল কাদের বলেন, সবকিছুতেই সরকারের বিরুদ্ধে বিষেধাগার আর সমালোচনা করা ছাড়া বিএনপির আর কিছু নেই। সরকারের কোন একটা ভালো কাজের প্রশংসা তাদের মুখ দিয়ে বের হয় না। তারা সাদাকে সাদা আর সত্যকে সত্য বলতে পারে না। আমেরিকা নির্বাচন থেকে শুধু নির্বাচন কমিশনের নয়, বিরোধী দলেরও শেখার অনেক কিছু আছে জানিয়ে আওয়ামী লীগের সাধারণ সম্পাদক বলেন, দেশের নির্বাচন কমিশন একটি সাংবিধানিক প্রতিষ্ঠান, সাংবিধানিক প্রক্রিয়ার আওতায় থেকেই কমিশন কাজ করছে। বাংলাদেশে খুনের ঘটনা বেড়ে চলছে। পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই সমর্থককে বাড়ি থেকে তুলে নিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। বিস্তারিত জানিয়েছেন ঢাকা থেকে আব্দুর রহমান খান।
পার্বত্য চট্টগ্রাম জনসংহতি সমিতির দুই সমর্থককে বাড়ি থেকে তুলে নিয়ে গিয়ে গুলি করে হত্যা করেছে সন্ত্রাসীরা। গতকাল মঙ্গলবার দিবাগত রাত 3টার দিকে রাঙামাটির কাপ্তাই উপজেলার ওয়াগ্গা ইউনিয়নের গর্জনিয়া এলাকায় এই ঘটনা ঘটে। প্রতিপক্ষরা এ হামলা করেছে বলে প্রাথমিকভাবে ধারণা করছে পুলিশ। এদিকে কুমিল্লায় জিল্লুর রহমান নামে 52 বছরের এক যুবলীগ কর্মীকে কুপিয়ে হত্যা করেছে দুর্বৃত্তরা। আজ বুধবার সকাল 7টার দিকে জেলা সদরের অদূরে চৌয়ারা সংলগ্ন ইটভাটার সামনে এই হত্যাকাণ্ডটি ঘটে। পুলিশ জানিয়েছে মোটরসাইকেলে আসা 10-15 জন জিল্লুরকে কুপিয়ে চলে যায়। স্থানীয়রা তাকে উদ্ধার করে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসার পর জিল্লুরের মৃত্যু হয়। ওদিকে চাঁদপুরের শাহরাস্তিতে ড্রামের ভেতর থেকে অজ্ঞাত পরিচয় এক যুবকের ক্ষতবিক্ষত লাশ উদ্ধার করেছে পুলিশ। মঙ্গলবার রাত 11টায় চাঁদপুর কুমিল্লা আঞ্চলিক মহাসড়কের রাজাপুর গ্রামের নির্জন সড়কের পাশ থেকে পরিত্যক্ত ড্রামের ভেতর থেকে জিন্স পরা এই যুবকের লাশটি উদ্ধার করা হয়। ঘটনাস্থলে উপস্থিত হয়ে জেলা পুলিশ সুপার মোহাম্মদ মাহবুবুর রহমান জানান,
যারা এই অপকর্মের সাথে যুক্ত তারা আইটি বা এই বিষয়গুলো সম্পর্কে এক্সপার্ট, কারণ যে আঙ্গুলগুলোতে ফিঙ্গারপ্রিন্ট নিতে হয় সেখানেও আমরা স্পষ্টভাবে ফিঙ্গারপ্রিন্টটা নিতে পারছি না, কারণ থাম এবং পয়েন্টার যে আঙ্গুলগুলো রয়েছে সেগুলোকে থেতলান।
এর আগে ময়মনসিংহের গৌরীপুরে ব্রিফকেসে বন্দী এক নারীর লাশ উদ্ধার করেছে পুলিশ। সোমবার সকাল 10টার দিকে ময়মনসিংহ কিশোরগঞ্জ সড়কে গঙ্গাস্রবের এক কালভার্টের নিচ থেকে লাশটি উদ্ধারের কথা জানিয়েছে পুলিশ। এছাড়া আজ বুধবার সকালে জয়পুরহাটের আক্কেলপুরের এক ডোবা থেকে উদ্ধার করা হয়েছে এক কিশোরের বস্তাবন্দি অর্ধগলিত লাশ।
রেডিও তেহরান খবরের সঙ্গে 24 ঘন্টা। ভিজিট করুন আমাদের ওয়েব পেজ firsttoday.com/bn।
আবারও ফিরছি বিশ্ব সংবাদে। বাংলাদেশে করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে গত 24 ঘন্টায় আরও 19 জনের মৃত্যু হয়েছে। এ নিয়ে এযাবৎ মোট মৃতের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 6,127 জনে। এছাড়া নতুন করে 1,733 জনের শরীরে কোভিড-19 ভাইরাস শনাক্ত হয়েছে, ফলে দেশে মোট আক্রান্তের সংখ্যা পৌঁছেছে 4,25,353 জনে। আজ স্বাস্থ্য অধিদপ্তর থেকে পাঠানো করোনা সংক্রান্ত নিয়মিত সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়। এদিকে ভারতে করোনা ভাইরাসে সংক্রমণের সংখ্যা বেড়ে 86,36,011 জনে পৌঁছেছে। এ পর্যন্ত 1,27,571 জন করোনা রোগী প্রাণ হারিয়েছেন। আজ সকাল 8টা পর্যন্ত কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয় এ তথ্য জানিয়েছে। সরকারি সূত্রে প্রকাশ, 44,281টি নয়া সংক্রমণ এবং একই সময়ে 512 জন করোনা রোগীর মৃত্যু হয়েছে। এ পর্যন্ত মোট 80,13,783 জন সংক্রমণ মুক্ত বা সুস্থ হয়েছেন। ভারতের বিহারের নির্বাচনে সাফল্যের পর পশ্চিমবঙ্গেও প্রার্থীদের ঘোষণা দিয়েছে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম দলটি। নির্বাচনী লড়াকে কেন্দ্র করে পশ্চিমবঙ্গে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিস্তারিত জানিয়েছেন কলকাতা থেকে আব্দুল হাকিম।
ভারতের বিহার রাজ্যে বিধানসভা নির্বাচনে মজলিসে ইত্তেহাদুল মুসলিমিন বা মিম পার্টি 5 আসনে জয়ী হওয়ার পরে দলটি এবার পশ্চিমবঙ্গ ও উত্তরপ্রদেশে প্রতিদ্বন্দ্বিতা করার ঘোষণা করেছে। বিশেষ করে পশ্চিমবঙ্গে মিমের নির্বাচনে লড়াকে কেন্দ্র করে মিশ্র প্রতিক্রিয়া সৃষ্টি হয়েছে। বিহারে 20টি আসনে প্রতিদ্বন্দ্বিতা করে 5টি আসন দখল করেছে মিম। রাজ্যটিতে আরজেডি ও কংগ্রেসের মুসলিম ভোট ব্যাংকে ওয়াইসির মিম দল ভাগ বসানোয় ভোট বিভাজনের ফলে রাজ্যের মুসলিম অধ্যুষিত সীমাঞ্চলে বিজেপি ও এনডিএ ভালো ফল করেছে বলে মনে করছেন বিশ্লেষকরা। এ প্রসঙ্গে ভারতের পশ্চিমবঙ্গের রাজধানী কলকাতার ঐতিহ্যবাহী আলিয়া বিশ্ববিদ্যালয়ের বিশিষ্ট অধ্যাপক ও প্রাবন্ধিক ডক্টর সাইফুল্লাহ আজ বুধবার রেডিও তেহরানকে বলেন,
মিম বা ওই ধরনের কোন রাজনৈতিক পার্টির উপর দোষারোপ করাটা ভুল, এবং এই ভুল যতদিন আমরা করে যাব ততদিন আমাদের পথ চলার পথ আরো বন্ধুর হবে। কোনোভাবেই মিমকে কেবলমাত্র দায়ী করা যায় না। বিহার নির্বাচনে অবিজেপি প্রার্থীদের বা এটাকে আমরা বলছি যে ওদের মহাজোটের প্রার্থীরা হেরেছে, যেখানে সেখানে কেবলমাত্র মিম প্রার্থী দিয়েছে বলেই হেরেছে, তা যদি সত্য হয় তাহলে যে কথা আপনারা বলছেন যে গত বিধান লোকসভা নির্বাচনে পশ্চিমবঙ্গের 18টা সিট কোনোভাবেই বিজেপি পেতে পারত।
লোকসভায় কংগ্রেসের বিরোধী দলনেতা ও পশ্চিমবঙ্গের কংগ্রেস সভাপতি অধীর চৌধুরী এমপি মিম দলকে ভোট কাটা পার্টি বলে অভিহিত করেছেন, কিন্তু 5 আসনে জয়ী হওয়ার পরে মিম প্রধান ব্যারিস্টার আসাদুদ্দিন ওয়াইসি বলেছেন, যারা তাদেরকে ভোট কাটা পার্টি বলেছেন তারা উচিত জবাব পেয়েছে। ওয়াইসির প্রশ্ন, নিজের সংসদীয় ক্ষেত্রে মুসলিমদের কল্যাণের জন্য অধীর চৌধুরী কি করেছেন?
বলছিলেন আমাদের কলকাতার প্রতিনিধি। সিরিয়ার উত্তর পূর্বাঞ্চলে আরও একটি সামরিক ঘাঁটি থেকে সেনা প্রত্যাহার করেছে তুরস্ক। এদিন তুরস্ক যে সমস্ত উগ্রপন্থী সন্ত্রাসীদেরকে সিরিয়ায় সমর্থন দিয়ে আসছিল তাদের জন্য এটি নতুন বিপর্যয়ের কারণ হবে। গতকাল বার্তা সংস্থা এপি জানিয়েছে, উত্তরাঞ্চল হাম্মা প্রদেশের শের মুগের এলাকার একটি পর্যবেক্ষণ পোস্ট থেকে তুর্কি সেনাদের প্রত্যাহার সম্পন্ন হয়েছে। তুর্কি সেনা প্রত্যাহারের আগেই সিরিয়ার সেনারা ওই এলাকা ঘেরাও করে ফেলে। নাম প্রকাশে অনিচ্ছুক একজন সরকারি কর্মকর্তা দাবি করেছেন যে এটি প্রত্যাহার নয়, বরং প্রয়োজন অনুসারে সেনাদেরকে অন্য কোথাও মোতায়েন করা হচ্ছে। এর এক মাস আগে ওই এলাকার সবচেয়ে বড় সামরিক ঘাঁটি থেকে তুরস্ক তার সেনা প্রত্যাহার করে নিয়েছে। এলাকাটি আগে তুর্কি সমর্থিত এবং সিরিয়ার সরকার বিরোধী গেরিলাদের নিয়ন্ত্রণ ছিল, তবে ধীরে ধীরে সিরিয়ার সেনারা ওই এলাকার নিয়ন্ত্রণ নিয়ে নিয়েছে। সিরিয়ার সরকার বিরোধী গণমাধ্যমগুলোর বরাত দিয়ে বার্তা সংস্থা এপি জানিয়েছে, আলেপ্পোর মফস্বল এলাকার আরেকটি ঘাঁটি থেকেও তুরস্ক সেনা সরিয়ে নিতে শুরু করেছে। বাহরাইনের প্রধানমন্ত্রী শেখ খলিফা বিন সালমান আলে খলিফা আজ মারা গেছেন। অর্ধ শতাব্দী ধরে প্রধানমন্ত্রীর পদ আঁকড়ে ছিলেন বর্তমান রাজার চাচা শেখ খলিফা। দেশটির রাজপ্রাসাদ তার মৃত্যুর খবর নিশ্চিত করেছে। মৃত্যুকালে তার বয়স হয়েছিল 84 বছর। শেখ খলিফার মৃত্যুতে এক সপ্তাহের শোক ঘোষণা করেছেন রাজা শেখ হামাদ বিন ইসা আলে খলিফা। শ্রোতা বন্ধুরা, আর এরই সঙ্গে শেষ করছি রেডিও তেহরান থেকে এখনকার বিশ্ব সংবাদ। সঙ্গে থাকার জন্য অনেক অনেক ধন্যবাদ। বিশ্ব সংবাদ শুনলেন রেডিও তেহরান থেকে। আমন্ত্রণ জানাচ্ছি সংবাদ ভাষণ অনুষ্ঠান দৃষ্টিপাতে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হলেও তিনি ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। ট্রাম্পের ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে এসব নিষেধাজ্ঞার উদ্দেশ্য সম্পর্কে এখন রয়েছে আমাদের ভাষ্যকারের একটি পর্যালোচনা, পড়ে শোনাচ্ছেন সহকর্মী রেজান হুসেন।
ট্রাম্প প্রশাসন 2018 সালের 8 মে পরমাণু সমঝোতা থেকে বেরিয়ে যাওয়ার পর ইরানের বিরুদ্ধে সর্বোচ্চ চাপ সৃষ্টির নীতি গ্রহণ করে। এখনও তারা কিছুদিন পরপরই ইরানের বিরুদ্ধে নতুন নতুন নিষেধাজ্ঞা দিয়েই চলেছে। মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সাম্প্রতিক নির্বাচনে পরাজিত হলেও তিনি ইরানের বেশ কয়েকটি প্রতিষ্ঠান ও ব্যক্তির উপর নতুন করে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছেন। মার্কিন অর্থ মন্ত্রণালয় জানিয়েছে, ইরানের সামরিক বিষয়ক একটি কোম্পানির সঙ্গে যুক্ত একটি ক্রয় প্রতিষ্ঠানকে মার্কিন নিষেধাজ্ঞার তালিকায় অন্তর্ভুক্ত করা হয়েছে। এতে আরও বলা হয়েছে, ইরানের সামরিক ক্ষেত্রে স্পর্শকাতর পণ্য কেনার সঙ্গে যুক্ত মোট 6টি কোম্পানি ও 4 ব্যক্তির উপর নিষেধাজ্ঞা দেওয়া হয়েছে। বাস্তবতা হচ্ছে, মার্কিন সরকার অনেক আগেই ইরানের প্রতিরক্ষা শিল্প এবং প্রতিরক্ষা মন্ত্রণালয় ও এর সঙ্গে সংশ্লিষ্ট বিভিন্ন কোম্পানি ও ব্যক্তিকে টার্গেট করেছে এবং তাদের বিরুদ্ধে একের পর এক নিষেধাজ্ঞা দিয়েছে। মার্কিন সরকার নতুন করে ইরানের যেসব ব্যক্তি ও প্রতিষ্ঠানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপের ঘোষণা দিয়েছে, তাদের বিরুদ্ধে ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থাকার অভিযোগ এনেছে। ওয়াশিংটন বলেছে, ইরানের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের সঙ্গে যুক্ত থাকার কারণে দেশটির টেলিকমিউনিকেশন কোম্পানির উপর নিষেধাজ্ঞা আরোপ করা হয়েছে। ধারণা করা হচ্ছে, ট্রাম্প প্রশাসন নতুন করে ইরানের বিরুদ্ধে নিষেধাজ্ঞা আরোপ করে তেহরানের ব্যাপারে ওয়াশিংটনের নীতি অব্যাহত রাখার গুরুত্বের বিষয়টি তুলে ধরার পাশাপাশি এটাকে নিজের পক্ষে প্রচারণার কাজে ব্যবহারের চেষ্টা করছেন। প্রেসিডেন্ট নির্বাচনে পরাজয় নিশ্চিত হওয়ার পর ডোনাল্ড ট্রাম্প আর মাত্র 2 মাস যুক্তরাষ্ট্রের ক্ষমতায় থাকতে পারবেন, কিন্তু মার্কিন কর্মকর্তারা জানিয়েছেন, প্রেসিডেন্ট ট্রাম্প যে কয়েকদিন ক্ষমতায় থাকবেন সেটাকে ইরানের উপর সর্বোচ্চ চাপ সৃষ্টির কাজে ব্যবহার করবেন। এমনকি প্রতি সপ্তাহে ইরানের উপর নিষেধাজ্ঞা আরোপের বিষয়টি চিন্তাভাবনায় রয়েছে। সাম্প্রতিক মাসগুলোতে প্রেসিডেন্ট ট্রাম্প ইরানের বিরুদ্ধে জাতিসংঘের আরোপিত অস্ত্র নিষেধাজ্ঞা নবায়ন এবং দেশটির বিরুদ্ধে আন্তর্জাতিক অন্যান্য সমস্ত নিষেধাজ্ঞা বলবৎ করার জন্য ব্যাপক চেষ্টা চালিয়েছিলেন, কিন্তু এ দুটি ক্ষেত্রে প্রেসিডেন্ট ট্রাম্প লজ্জাজনকভাবে ব্যর্থ হয়েছেন। এত ব্যর্থতার বোঝা কাঁধে নিয়েও প্রেসিডেন্ট ট্রাম্প এখনও একের পর এক নিষেধাজ্ঞা দেওয়ার মাধ্যমে ইরানের বিরুদ্ধে বিদ্বেষ চরিতার্থ করার চেষ্টা করছেন।
আপনারা রেডিও তেহরানের অনুষ্ঠান শুনছেন সরাসরি তেহরান স্টুডিও থেকে। ইন্টারনেটে আমাদের অনুষ্ঠান প্রতিদিন শুনুন এই ঠিকানায় parstoday.com/bn। ফেসবুক লাইভে যোগ দিন এই ঠিকানায় facebook.com/radiotehranbn। আমাদের কাছে ইমেল করার ঠিকানা radiotehran1982@gmail.com।
দৃষ্টিপাতে এবার বাংলাদেশ প্রসঙ্গ। বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের চাতুরীপূর্ণ সাফল্যকে সমালোচনা করে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি বলেছে, তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপের মাধ্যমে অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে আড়াল করার চেষ্টা করা হয়েছে। এ সম্পর্কে সংশ্লিষ্ট মহলের প্রতিক্রিয়া সহ প্রতিবেদন করেছেন ঢাকা থেকে আমাদের প্রতিনিধি আব্দুর রহমান খান।
বাংলাদেশে করোনা পরিস্থিতি মোকাবেলায় সরকারের চাতুরীপূর্ণ সাফল্যকে সমালোচনা করেছে দুর্নীতিবিরোধী সংস্থা ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ বা টিআইবি। তথ্য প্রকাশে বিধিনিষেধ আরোপের মাধ্যমেও অনিয়ম, দুর্নীতি ও অব্যবস্থাপনাকে আড়াল করার প্রবণতা দেখতে পেয়েছে টিআইবি। করোনা সংকট মোকাবেলায় সুশাসনের চ্যালেঞ্জ দ্বিতীয় পর্ব শীর্ষক গবেষণা প্রতিবেদন প্রকাশ উপলক্ষে গতকাল এক ভার্চুয়াল সাংবাদিক সম্মেলনে টিআইবি দাবি করেছে, সেবা ও নমুনা পরীক্ষা হ্রাস করার মাধ্যমে শনাক্তের সংখ্যা হ্রাস দেখিয়ে করোনা নিয়ন্ত্রণের দাবি এবং রাজনৈতিক অর্জন হিসেবে ব্যবহার করা হচ্ছে। টিআইবির গবেষণার প্রতিবেদনে আরও বলা হয়েছে, করোনা সংকটকালে স্বাস্থ্যখাতে দুর্নীতি উন্মোচিত হওয়ার পাশাপাশি এই সংকটকে কেন্দ্র করে দুর্নীতির নতুন সুযোগও সৃষ্টি হয়েছে। এ প্রসঙ্গে ডক্টরস প্ল্যাটফর্ম ফর পিপলস হেলথ এর আহ্বায়ক প্রফেসর ডক্টর রশিদি মাহবুব রেডিও তেহরানকে বলেছেন,
করোনা নিয়ে যে দুর্নীতি হয়নি তা কিন্তু এটা হয়েছে, আছে এবং ভবিষ্যতে থাকবে যদি এটা অ্যাপ্রোপ্রিয়েটলি ম্যানেজ না করা সরকার তার নীতিগত অবস্থান থেকে তারা করোনাকে মোকাবিলা করে। এখন সরকারের যেটুকু সক্ষমতা থেকে নিয়ে করেছে, আর বাংলাদেশের মতো একটা তৃতীয় দেশ রাষ্ট্র তার সক্ষমতারও লিমিটেশন। তবে আমাদের সৌভাগ্য যে করোনায় আমাদেরকে এফেক্ট করেছে, কিন্তু উন্নত বিশ্বে যেভাবে এফেক্টেড হয়েছে আমরা।
গতকাল প্রকাশিত টিআইবির গবেষণায় উল্লেখ করা হয়েছে, প্রতিবেশী ভারত সহ অনেক দেশের তুলনায় বাংলাদেশে করোনা ভাইরাস শনাক্তে পরীক্ষাগার এবং নমুনা পরীক্ষায় ঘাটতি রয়েছে। করোনা আক্রান্ত ব্যক্তির চিকিৎসা সেবা সম্প্রসারণে ঘাটতি এবং পরিকল্পনা ও কৌশল প্রণয়নে ঘাটতি দেখা গেছে। টিআইবির গবেষণায় নমুনা পরীক্ষায়ও দুর্নীতির চিত্র উঠে এসেছে। যাচাই না করে লাইসেন্সবিহীন এবং ভুয়া হাসপাতাল এবং প্রতিষ্ঠানের সাথে স্বাস্থ্য অধিদপ্তর করোনা পরীক্ষা করার চুক্তি সম্পাদন করেছে। গবেষণার তথ্য অনুযায়ী এখনও নমুনা পরীক্ষার ফল পেতে অন্তত এক তৃতীয়াংশ সেবা গ্রহীতাকে 3 বা ততোধিক দিন অপেক্ষা করতে হয়। এদিকে মঙ্গলবার ভার্চুয়াল প্ল্যাটফর্মে অনুষ্ঠিত এক অনুষ্ঠানে প্রধানমন্ত্রী শেখ হাসিনা বলেছেন, করোনা মহামারী মনে করিয়ে দিয়েছে যে যতক্ষণ পর্যন্ত প্রত্যেকে নিরাপদ না হবে ততক্ষণ পর্যন্ত কেউই নিরাপদ নন। তাছাড়া প্রধানমন্ত্রী শেখ হাসিনার ব্যক্তিগত চিকিৎসক অধ্যাপক ডাক্তার এবিএম আবদুল্লাহ বলেছেন, করোনা সংক্রমণ আগের চেয়ে একটু বাড়ছে, তাই সবার মাস্ক ব্যবহার করতেই হবে। মাস্ক পরা নিশ্চিত করতে যা যা করা দরকার সরকারকে তাই করতে হবে।
প্রতিবেদনটি শুনলেন, আর এরই মধ্য দিয়ে শেষ হলো সংবাদ ভাষ্যের অনুষ্ঠান দৃষ্টিপাত। এখন রয়েছে সাপ্তাহিক আয়োজন স্বাস্থ্য কথা।
স্বাস্থ্য কথা। শ্রোতা বন্ধুরা, সবাইকে একরাশ প্রীতি ও শুভেচ্ছা জানিয়ে আমি গাজী আব্দুর রশিদ শুরু করছি স্বাস্থ্য ও চিকিৎসা বিষয়ক আসর স্বাস্থ্য কথা। চিকিৎসা বিজ্ঞানে এক ধরনের নন্দিত এবং নিন্দিত ওষুধ হচ্ছে স্টেরয়েড। অ্যালার্জি, হাঁপানি থেকে শুরু করে আর্থ্রাইটিস, এমনকি চোখের রোগেও প্রায়ই ব্যবহৃত হয় এ ওষুধ। আপনারা অনেকে খেয়াল করেছেন, ঋতু পরিবর্তনকালীন চোখের রোগ নিয়ে আলোচনা করতে যেয়ে হুঁশিয়ারি উচ্চারণ করে বলা হয়েছিল, স্টেরয়েডের ভুল ব্যবহারে মারাত্মক প্রতিক্রিয়া হিসেবে অন্ধত্ব দেখা দিতে পারে। বাংলাদেশে এ কারণে অনেকেই স্থায়ীভাবে দৃষ্টিশক্তি হারাচ্ছেন বা অন্ধ হয়ে যাচ্ছেন বলেও জানানো হয়েছিল। বিষয়টি গুরুত্বপূর্ণ, এড়িয়ে যাওয়ার কোনো অবকাশ নেই। তাই আজকের আসরে এ বিষয়ে আলোচনা হবে, আর এ নিয়ে আলোচনা করবেন বাংলাদেশের অন্যতম বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক হযরত আলী। বাংলাদেশের রাজধানী ঢাকার বারডেম হাসপাতালে চক্ষু বিভাগের সাবেক প্রধানের আজকের আলোচনায় আপনাদের সবাইকে আমন্ত্রণ জানাচ্ছি। অধ্যাপক হযরত আলী, গত এক আলোচনায় আপনি আমাদের একটি মারাত্মক তথ্য দিয়েছিলেন, প্রায় চমকে ওঠার মতো তথ্যে আপনি বলেছিলেন, স্টেরয়েডের ভুল ব্যবহারের কারণে বাংলাদেশে অনেক মানুষ স্থায়ীভাবে অন্ধ হয়ে যাচ্ছেন। এখন আলোচনার শুরুতেই স্টেরয়েড সম্পর্কে আমাদের প্রথমেই কিছু বলবেন কি?
ধন্যবাদ আপনার প্রশ্নের জন্য। স্টেরয়েড প্রত্যেকে জানি, স্টেরয়েড ওষুধ সম্বন্ধে একটা
জীবাণুকার ওষুধ, যেটা সাধারণত আমাদের শরীরে তৈরি হয়, কিডনির এইসব নামে পাওয়া যায়, ট্যাবলেট ফর্মে, সিরাপ ফর্মে, ইঞ্জেকশন ফর্মে, এমনকি চোখের ড্রপ হিসাবেও এই স্টেরয়েড পাওয়া যায়। এই স্টেরয়েড গুলি চোখের ড্রপ হিসাবেও ক্ষতি করতে পারে, আবার মুখে বা ইঞ্জেকশন অবস্থায় ব্যবহার করলে ক্ষতি হতে পারে, দুইভাবে হতে পারে। তাহলে প্রথমে এই স্টেরয়েড আমরা ব্যবহার করা হয়, আমি হয় কেন, আমি প্রথমেই বললাম এটা একটা খুব ভোগান্তকারী ওষুধ। এই স্টেরয়েড আমাদের অনেক অনেক রোগের জন্য অবশ্য প্রয়োজনীয়, যেমন অনেক যাদের রিউমাটয়েড আর্থ্রাইটিস আছে বা যাদের অ্যাংকাইলোজিং স্পন্ডাইলাইটিস আছে, যাদের মারাত্মক স্টোনস ডিজিজ আছে, যাদের ব্রেনে হেমোরেজ হচ্ছে, এই ধরনের বিভিন্ন মানে জেনারেল শারীরিক অনেক রোগের জন্যই এই স্টেরয়েড দিতে হয় মুখে অথবা ইঞ্জেকশন করে। আবার চোখেরও কিছু রোগ আছে, যেমন আমরা বলি আইরাইটিস, ইউভিআইটিস, অপটিক নিউরাইটিস, এবং চোখের প্রত্যেকটা অপারেশনের পরই আমরা স্টেরয়েড ড্রপ দিয়ে থাকি।
চোখের জন্য স্টেরয়েড কিভাবে ব্যবহার হয় সে কথা আমাদের বলবেন কি?
চোখে আমরা স্টেরয়েড মুখে ব্যবহার করতে পারি বা চোখের ড্রপ অ্যাংগেন্ট হিসেবে ব্যবহার করি। সবচেয়ে কমনলি আমরা চোখের স্টেরয়েড ব্যবহার করি অপারেশনের পর, অপারেশন চোখের যে কোনো অপারেশনের পরই আমরা চোখের দিকে যাতে রিয়েকশন, যেটা আমরা ইনফ্লামেশন, এই যদি কন্ট্রোল না করি তাহলে আমাদের চোখ ইনফ্লামেশন নষ্ট হয়ে যায়, যার জন্য অবশ্যই আমরা তখন স্টেরয়েড আমাকে দিতে হবে, আমাদের কোনো বিকল্প নাই। দ্বিতীয়ত চোখের কিছু রোগ আছে, যেমন আইআইটি, ইউভিআইটি, তারপরে আছে অপটিক ইউআইটি, এইসব ক্ষেত্রে আমাদের অবশ্যই স্টেরয়েড দিয়ে কন্ট্রোলে আনতে হবে। কিন্তু কথা হলো যে স্টেরয়েডটা আমরা একটা নিয়ম মাফিক একটা নির্দিষ্ট সময় ব্যবহার করি। চোখের অ্যালার্জির জন্য সাধারণত যে অ্যালার্জিক কনজাংটিভিটিস আমি যতসব বা আলাপ করেছিলাম, সেই অ্যালার্জিক কনজাংটিভিটিস আমরা সাধারণত স্টেরয়েড দিই না। যদিও কখনো ইউজ দিতে হয় তাহলে কিছু স্টেরয়েড একটা মাইল্ড স্টেরয়েড বলি আমরা, এইগুলি আমরা দিয়ে থাকি একটা নির্দিষ্ট সময়, 7 দিন বা 10 দিন করে, তারপর আমরা এটা প্রথমে ব্যবহার করতে বলি না ডাক্তারের পরামর্শ ছাড়া। আর অপারেশন বা অন্যান্য কোনো যে স্টেরয়েডকে দিই সেটা আমরা খুব স্ট্রং স্টেরয়েড দিই, যেমন প্রেডনিসোলন, ডেক্সামেথাসোন, এই জাতীয় স্টেরয়েড আমরা ইউজ করি। অসুবিধা স্টেরয়েড একটা দুটো প্রতিরোধ মারাত্মক সাইড ইফেক্ট আছে, একটা হলো চোখের যে ল্যাম্প আছে, ন্যাচারাল যে ল্যাম্প, যে এই ল্যাম্পটাকে সে ক্যাটারেক্ট করে বা সামি করে, আমরা সাধারণত করে সামি করে, এই স্টেরয়েড বেশি ব্যবহার করলে চোখে সামি করে। চোখে যদি সামি করে তাহলে হয়তো আমরা অপারেশন করে এটা ঠিক করে দিতে পারবো। কিন্তু আর যেটা মারাত্মক যেটা হয় সেটা হতে পারে যে চোখের প্রেশার বেড়ে যায়।
ডাক্তার হযরত আলী, চোখের প্রেসার বা চাপ বেড়ে যাওয়াকে গ্লুকোমা বলে, তাই নয় কি?
চোখের প্রেসার বাড়লে এটাকে আমরা গ্লুকোমা বলে থাকি। এই গ্লুকোমা যখন হবে তখন চোখের প্রেসার থেকে যে আপনার অপটিক নার্ভ বলি আমরা, যেটা রেটিনা থেকে আমার যে যে সিগন্যাল, যে আলো চোখের একটা দেখার যে সিগন্যালটা রেটিনা থেকে চোখের ভিতর থেকে আমার মস্তিষ্কে বা ব্রেনে নিয়ে যাচ্ছে, তাকে বলি আমরা অপটিক নার্ভ। এই নার্ভটা চোখের ভিতর যে পথটি দেখি ওখানে অপটিক নার্ভটা আস্তে 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 নষ্ট হয়ে যায় এই প্রেসারের চাপে। সুতরাং যখনই নষ্ট হয়ে যাবে এবং এটা পার্মানেন্টলি নষ্ট হয়ে যাবে, একবার পুরো নষ্ট হয়ে গেলে এটা আর আমাকে ফিরিয়ে আনা কোনো অবস্থাতেই এটা ফিরিয়ে আনা সম্ভব হয় না। সুতরাং আমাকে স্টেরয়েড ব্যবহারটা এখানে খুব সীমিত আকারে করতে হবে, নির্দিষ্ট সময় পর্যন্ত, দিন পর্যন্ত করতে হবে, এবং স্টেরয়েড চলাকালীন সময়ে চোখের প্রেসারটা আমার নিয়মিত মাপতে হবে।
স্টেরয়েডের অপব্যবহার ডেকে আনে অন্ধত্ব, এ সম্পর্কে আলোচনা শুনছিলেন আর আলোচনা করছিলেন বাংলাদেশের অন্যতম বিশিষ্ট চক্ষু বিশেষজ্ঞ অধ্যাপক হযরত আলী। তো শ্রোতা ভাই বোনেরা, আজকের অনুষ্ঠানের জন্য সাক্ষাৎকার গ্রহণ এবং এটি তৈরি করেছেন সৈয়দ মুসা রেজা। গত আসরে আমরা বলেছিলাম বাইরে থেকে ফিরে পরিষ্কার পানিতে ভালোভাবে হাত মুখ এবং চোখ ধোয়ার অভ্যাস বজায় রাখবেন। তাহলে চোখের রোগ থেকে শুরু করে অনেক অসুখ বিসুখ থেকেই রক্ষা পাবেন। পাশাপাশি আজ আরও বলবো, চোখের ছোট বড় সব অসুখেই একজন ভালো চিকিৎসকের কাছে যাবেন, অসুখে শুরুতেই যাওয়ার চেষ্টা করবেন, তাহলে অসুখ জটিল হবে না, দ্রুত সেরে ওঠার বিষয়টি নিশ্চিত হবে। কেবল চোখ নয়, বরং সব রোগের ক্ষেত্রে এ নীতি মেনে চলবেন, তাতে সুস্বাস্থ্য নিশ্চিত হবে। স্বাস্থ্য রক্ষার এ নীতি সবাই মেনে চলবেন, এ আহ্বান জানিয়ে আজ এখানেই বিদায় চাইছি।
স্বাস্থ্য কথা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে রয়েছে পত্রপত্রিকার পাতার অনুষ্ঠান কথাবার্তা।
শ্রোতা বন্ধুরা, 11 নভেম্বর বুধবারের কথাবার্তার আসরে স্বাগত জানাচ্ছি, আমি বাবুল আখতার। আশা করছি আপনারা প্রত্যেকে ভালো আছেন। আসরের শুরুতে ঢাকা ও কলকাতার গুরুত্বপূর্ণ বাংলা দৈনিকগুলোর বিশেষ বিশেষ খবরের শিরোনাম তুলে ধরছি। এরপর গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব, বিশ্লেষণ করবেন সহকর্মী সিরাজুল ইসলাম। বাংলাদেশের শিরোনাম, সীমান্ত হত্যার শক্ত প্রতিবাদ করার সাহস সরকারের নেই, বিএনপির অভিযোগ দৈনিক প্রথম আলো। স্বাভাবিক নিয়মে সারওয়ারকে বদলি করা হয়েছে, স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক কালের কণ্ঠ। বিরোধিতাই বিএনপির একমাত্র রাজনৈতিক কৌশল, সেতুমন্ত্রী দৈনিক যুগান্তর। দেশে 24 ঘণ্টায় করোনায় শনাক্তের হার কমলেও মৃত্যু বেড়েছে, দৈনিক ইত্তেফাক। কোনো কিছুই ক্ষমতা হস্তান্তর ঠেকাতে পারবে না, বাইডেন। অন্য একটি দৈনিকের খবর, 80% মার্কিনি, অর্ধেকের বেশি রিপাবলিকানের মতে বাইডেন জয়ী, দৈনিক বাংলাদেশ প্রতিদিন। এএসপির মৃত্যুতে জড়িতদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে, স্বরাষ্ট্রমন্ত্রী দৈনিক নয়া দিগন্ত। ভারতের শিরোনাম, প্যাংগংয়ে শান্তি ফেরাতে ঐক্যমত্যে ভারত চীন, সেনা পেছানোর যৌথ নজরদারি আকাশপথে, দৈনিক আনন্দবাজার পত্রিকা। নীতিশই হচ্ছেন মুখ্যমন্ত্রী, জল্পনায় জল ঢেলে ঘোষণা বিজেপির, দৈনিক আজকাল। 21-এর আগে কর্মসংস্থানে জোর, শিক্ষক নিয়োগ, পুলিশে নতুন 3 ব্যাটালিয়নের ঘোষণা মমতার, দৈনিক সংবাদ প্রতিদিন। শ্রোতা বন্ধুরা, এবারে গুরুত্বপূর্ণ কয়েকটি খবরের বিশ্লেষণে যাব। জনাব সিরাজুল ইসলাম, কথাবার্তার আসরে আপনাকে স্বাগত জানাচ্ছি। কুমিল্লা শহর আওয়ামী লীগের একজন নেতাকে কুপিয়ে হত্যা করা হয়েছে, ঘটনাটিকে আপনি কিভাবে দেখছেন?
আপনাকে ধন্যবাদ। বাংলাদেশ আওয়ামী লীগের কুমিল্লা জেলার একজন স্থানীয় নেতাকে কুপিয়ে হত্যার যে ঘটনা ঘটেছে, এ ঘটনাটি অত্যন্ত দুঃখজনক, বেদনাদায়ক এবং নিন্দার যোগ্য। আমি ব্যক্তিগতভাবে এ ঘটনার নিন্দা জানাই। এখানে দুটি বিষয় বিশেষভাবে বিবেচনার যোগ্য। একটি বিষয় হচ্ছে যে দলীয় রাজনীতির কোন দলের কারণে এই ধরনের ঘটনা ঘটেছে বলে কেউ কেউ বলছে, আর কেউ কেউ মোটা দাগে বলছে যে রাজনৈতিক প্রতিপক্ষ তাকে হত্যা করেছে। এটি হলো একটা দিক, রাজনৈতিক দিক। আর অন্য দিক হচ্ছে মানবিক দিক। আমরা খবর থেকে জানতে পেরেছি যে মেয়েকে কোচিং এ পড়ানোর জন্য তিনি মেয়েকে নিয়ে যাচ্ছিলেন, এই অবস্থায় দুর্বৃত্তরা তাকে কুপিয়ে হত্যা করেছে। এর মানে দাঁড়াচ্ছে যে আওয়ামী লীগের এই নেতাকে তার মেয়ের সামনে, কিশোরী তরুণী মেয়ের সামনে কুপিয়ে হত্যা করা হচ্ছে। এটি মানবিকতার দৃষ্টিকোণ থেকে অত্যন্ত হৃদয় বিদারক একটা ব্যাপার। মানুষকে হত্যা করা হয়, খুন করা হয়, সবই নিশ্চয়ই কষ্টদায়ক, বেদনাদায়ক, কিন্তু যখন মেয়ের সামনে পিতাকে কুপিয়ে হত্যা করা হয়, এটি কল্পনার বাইরে। আসলে কল্পনা করা যায় না যে কতটা কষ্টকর এবং কতটা অমানবিক। এখানে আমি আগে মানবতার দিকটি বলতে চাই, যে আমাদের মানবিকতা, এই সমাজের মানুষের মানবিকতা দিন দিন কোথায় চলে গেল, যে এইরকম একটা হত্যাকাণ্ড, মেয়ের সামনে বাবাকে কুপিয়ে হত্যা করতে, হত্যাকারীদের মোটেই বাঁধছে না, তাদের বিবেকে এতটুকু বাঁধে না যে একজন মানুষকে এইভাবে হত্যা করে ফেলব। আর রাজনৈতিক যে দিক, সেটি আমি সবসময় বলি, আবারও বলছি, এটি যদি রাজনৈতিক প্রতিপক্ষের হত্যাকাণ্ডের শিকার হয়ে থাকেন, তাহলে বলবো যে আমাদের যে রাজনীতি নোংরা রূপ, এটি কিন্তু তারই বহিঃপ্রকাশ, নতুন করে আবার প্রকাশ পেল। অর্থাৎ আমাদের রাজনীতি করতে গেলে প্রতিপক্ষ থাকে এবং সেখানে রাজনৈতিক ক্ষমতা চর্চা করতে গিয়ে হত্যাকাণ্ড ঘটে। এই রাজনীতির অবসান হওয়া দরকার, রাজনীতি যদি মানুষের কল্যাণে না হয় এবং রাজনীতির ভেতরে যদি কোনো মানবিকতা না থাকে তাহলে সেই রাজনীতি কিসের রাজনীতি? সে রাজনীতি পরিত্যাজ্য। আমি মনে করি এই রাজনীতির পরিবর্তন হওয়া দরকার।
আমিরাতের কাছে $2,340 কোটি অস্ত্র বিক্রি করছে আমেরিকা, এমন খবর বের হয়েছে আন্তর্জাতিক গণমাধ্যমে। এ বিষয়ে আপনার পর্যবেক্ষণ কি?
জি, সংযুক্ত আরব আমিরাতের কাছে $2,340 কোটি যে অস্ত্র এবং সামরিক সরঞ্জাম বিক্রি করার পরিকল্পনা নিয়েছে মার্কিন প্রশাসন, এই খবরের পর্যালোচনায় বা বিশ্লেষণে বা আমার পর্যবেক্ষণে যে কথা বলতে চাই সেটি হচ্ছে এই যে আমেরিকা মধ্যপ্রাচ্যকে নিতান্তই অস্ত্রের গুদামে পরিণত করতে চেয়েছে। সংযুক্ত আরব আমিরাতের নিজের প্রতিরক্ষার জন্য এত অস্ত্রের প্রয়োজন আছে কিনা সেটি ভেবে দেখার ব্যাপার আছে। আবার এই সমস্ত অস্ত্র থাকলেই যে সংযুক্ত আরব আমিরাত নিজেকে রক্ষা করতে পারবে তারও তো নিশ্চয়তা নেই, কারণ আমরা সৌদি আরবে দেখেছি যে প্রচুর পরিমাণে অস্ত্র মোতায়েন করা রয়েছে আমেরিকার, অথচ হুতিদের হামলা কিন্তু সৌদি আরব প্রতিহত করতে পারছে না। তাহলে এই সমস্ত অস্ত্র দিয়ে কি হবে? অর্থাৎ এই অস্ত্র বিক্রি করে যেমন অস্ত্রের গুদামে পরিণত করা হচ্ছে মধ্যপ্রাচ্যকে, তেমনি মধ্যপ্রাচ্যের মুসলিম দেশগুলোর অর্থ সম্পদ লুটপাট করে নিয়ে যাওয়ার ব্যবস্থা করা হয়েছে এই অস্ত্র বিক্রির নামে। এবং এই সমস্ত অস্ত্র সংযুক্ত আরব আমিরাত বা সৌদি আরব বা বাহরাইন বা অন্য কোনো দেশ তাদের মতো করে ব্যবহার করতে পারবে এরও কোনো নিশ্চয়তা নেই, কারণ অনেক কিছুর পাসওয়ার্ড কোড নাকি আমেরিকার হাতে থাকে, অস্ত্র বিক্রেতাদের কাছে থাকে, সেক্ষেত্রে এরা চাইলেই যে সবকিছু ব্যবহার করতে পারে তাও কিন্তু না। পাশাপাশি আরেকটি বিষয়, সংযুক্ত আরব আমিরাতকে যদি এত অস্ত্র দেয় আমেরিকা তাহলে ইসরায়েলকে তারা এখানে সবচেয়ে সবসময় উঁচু অবস্থানে রাখতে চায়, তাহলে ইসরায়েলকে কত অস্ত্র দিতে হবে নতুন করে, বা ইসরায়েলকে কত অস্ত্র এর আগে দেয়া হয়েছে, তার মানে দাঁড়াচ্ছে বিশ্বটাকে এবং গোটা মধ্যপ্রাচ্যকে বিশেষ করে ভয়ঙ্করভাবে বিপজ্জনক অবস্থায় নিয়ে গেছে আমেরিকা এবং এর দায়ভার তাদেরকেই নিতে হবে। আমি মনে করি জো বাইডেনের নেতৃত্বে যে প্রশাসন আছে তারা অস্ত্র বিক্রির দিকে না তাকিয়ে বরং বিশ্বটাকে শান্তির দিকে নিয়ে যাবে এই আহ্বান থাকবে, এই প্রত্যাশা থাকবে।
জনাব সিরাজুল ইসলাম, আপনাকে আবারও ধন্যবাদ।
জি জনাব বাবুল আক্তার, আপনাকে এবং রেডিও তেহরানের অগণিত শ্রোতাকে আমার পক্ষ থেকে অনেক অনেক ধন্যবাদ।
এবার ভারতের কয়েকটি খবর তুলে ধরছি। দৈনিক আনন্দবাজার পত্রিকার শিরোনামের খবরে বলা হয়েছে পূর্ব লাদাখের প্রকৃত নিয়ন্ত্রণ রেখায় উত্তেজনা কমাতে গুরুত্বপূর্ণ ঐক্যমত্য হয়েছে ভারত এবং চীনা সেনার। সংবাদ সংস্থা ANI জানাচ্ছে গত শুক্রবার কোর কমান্ডার স্তরের অষ্টম দফার বৈঠকে প্যাংগং হ্রদ লাগোয়া অঞ্চলে মুখোমুখি অবস্থান থেকে সেনা পেছানো এবং সেনা সংখ্যা কমানো সংক্রান্ত তিনটি পদক্ষেপের বিষয়ে ইতিবাচক আলোচনা হয়েছে। প্রকাশিত খবরে বলা হয়েছে গত এপ্রিল মে মাসের আগের অবস্থানে ফিরে যাওয়ার বিষয়ে দুদেশের প্রতিনিধিরা বৈঠকে একমত হয়েছেন। পূর্ব লাদাখের ওই এলাকায় দুই বাহিনী এখন ট্যাঙ্ক, সাঁজোয়া গাড়ি সহ নানা ভারী সরঞ্জাম নিয়ে মুখোমুখি অবস্থানে রয়েছে। প্রথম পর্যায়ে সেগুলো পিছিয়ে নেওয়ার সিদ্ধান্ত হয়। দৈনিক আজকালের শিরোনামের খবরে বলা হয়েছে বিজেপি পেয়েছে 74টি আসন আর নীতিশের জেডিইউ 43। স্বাভাবিকভাবেই কানাঘুষা চলছিল, চতুর্থবার আর মুখ্যমন্ত্রী হওয়া হল না নীতিশ কুমারের, কিন্তু সমস্ত জল্পনার অবসান ঘটিয়ে বিজেপি জানিয়ে দিল বিহারের পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন নীতিশ কুমারই। ভোটের আগে যা প্রতিশ্রুতি দেওয়া হয়েছিল তাই পালন করবে দল। উপমুখ্যমন্ত্রী তথা বিজেপি নেতা সুশীল কুমার মোদি এদিন জানালেন নীতিশ কুমারই মুখ্যমন্ত্রী থাকছেন। রাজ্যে কর্মসংস্থানের পথ আরও প্রশস্ত। বুধবার নবান্নে মন্ত্রিসভার বৈঠকের পর মুখ্যমন্ত্রী সাংবাদিকদের মুখোমুখি হয়ে জানালেন দুটি ক্ষেত্রে ফের নিয়োগের সুখবর। নিরাপত্তায় জোর দিয়ে রাজ্য পুলিশে আরও তিনটি নতুন ব্যাটেলিয়ন তৈরি হচ্ছে। কোভিড পরবর্তী পরিস্থিতিতে শূন্য পদে নিয়োগ করা হবে শিক্ষকদেরও। তাঁর এই ঘোষণা শুনে স্বভাবতেই খুশি রাজ্যবাসী। একুশের ভোটকে সামনে রেখে এমন ঘোষণা বলে মনে করছে রাজনৈতিক মহলের একাংশ। শ্রোতা বন্ধুরা, কথাবার্তার আজকের আসর এখানে গুটি নিচ্ছি, কথা হবে আবারও আগামী আসরে।
কথাবার্তা অনুষ্ঠানটি শুনলেন শ্রোতা বন্ধুরা। এবারে প্রান্তিক আয়োজনে রয়েছে পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো।
কোরআনের আলো।
শ্রোতা বন্ধুরা, সালাম ও শুভেচ্ছা নিন। আশা করছি আপনারা সবাই ভালো আছেন। পবিত্র কোরআনের তাফসির বিষয়ক আজকের অনুষ্ঠান উপস্থাপনায় আপনাদের সঙ্গে রয়েছে আমি বাবুল আখতার
এবং আমি আশরাফুর রহমান।
গত আসরে আমরা সূরা সুরার 10 নম্বর পর্যন্ত আয়াতের আলোচনা শুনেছি। আজ প্রথমেই এই সুরার 11 ও 12 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
جَعَلَ لَكُم مِّنْ أَنفُسِكُمْ أَزْوَاجًا وَمِنَ الْأَنْعَامِ أَزْوَاجًا يَذْرَؤُكُمْ فِيهِ لَيْسَ كَمِثْلِهِ شَيْءٌ وَهُوَ السَّمِيعُ الْبَصِيرُ لَهُ مَقَالِيدُ السَّمَاوَاتِ وَالْأَرْضِ يَبْسُطُ الرِّزْقَ لِمَن يَشَاءُ وَيَقْدِرُ إِنَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ।
তিনি আকাশমণ্ডলী ও পৃথিবীর সৃষ্টিকর্তা। তিনি তোমাদের মধ্য হতে তোমাদের জোড়া সৃষ্টি করেছেন এবং পশুদের মধ্য হতে পশুদের জোড়া। এভাবে তিনি তোমাদের বংশ বিস্তার করেন। কোনো কিছুই তার সদৃশ্য নয় এবং তিনি সর্বশ্রোতা ও সর্বদ্রষ্টা। তারই কাছে রয়েছে আকাশমণ্ডলী ও পৃথিবীর চাবিকাঠি। তিনি যার জন্য ইচ্ছে রিজিক বাড়িয়ে দেন কিংবা সংকুচিত করেন। নিশ্চয় তিনি সবকিছু সম্পর্কে সর্বজ্ঞ।
এই আয়াতে বলা হয়েছে একমাত্র আল্লাহই আসমান সমূহ ও জমিন সৃষ্টি করেছেন এবং এখানকার সবকিছু প্রতিপালনের দায়িত্ব তিনি নিয়েছেন। তিনি মানুষের জন্য জোড়া অর্থাৎ স্বামী বা স্ত্রী সৃষ্টি করেছেন। এরা পরস্পরের কাছে মানসিক প্রশান্তি লাভ করে এবং বৈবাহিক সম্পর্কের মাধ্যমে মানুষের বংশ বিস্তার হয়। চতুষ্পদ জন্তুসহ অন্য সব উদ্ভিদ ও প্রাণীর ক্ষেত্রেও আল্লাহ তাআলা একই বিধান নির্ধারণ করে দিয়েছেন। পৃথিবীতে আর কাউকে পাওয়া যাবে কি যে এমন প্রজ্ঞাবান ও ক্ষমতাধর? না, আল্লাহর সমকক্ষ বা তার মতো আর কেউ নেই। তিনি সব ধরনের ত্রুটি বিচ্যুতি থেকে পবিত্র।
দুঃখজনকভাবে কিছু মানুষ বিশ্বাস করে আল্লাহ বলে যদি কেউ থেকেও থাকে, তবে তিনি বিশ্বজগৎ সৃষ্টি করে এর পরিচালনার দায়িত্ব মানুষের হাতে ছেড়ে দিয়েছেন এবং এখন বিশ্ব পরিচালনায় তাঁর কোনো ভূমিকা নেই। পবিত্র কোরআনে তীব্র ভাষায় এই দৃষ্টিভঙ্গি প্রত্যাখ্যান করে বলা হয়েছে আল্লাহ তাআলা একই সঙ্গে বিশ্বজগতের সৃষ্টিকর্তা ও পরিচালনাকারী এবং তিনি সব কিছু দেখেন এবং সব কিছু শোনেন। আমরা যা কিছু করি ও বলি তা তিনি দেখেন ও শোনেন। আসমানসমূহ ও জমিনের সব ধনভাণ্ডারের চাবিকাঠি রয়েছে তার হাতে। প্রতিটি জীবের রিজিকের নিয়ন্ত্রণও আল্লাহ নিজ হাতে রেখেছেন। তিনি বান্দাদের কল্যাণের কথা বিবেচনা করে কারো রিজিক বাড়িয়ে দেন, আবার কারোটা সীমিত করে দেন।
এই দুই আয়াতের শিক্ষণীয় দিকগুলো হল, এক, মানব জাতির বংশ বিস্তার ও পৃথিবীর বুকে টিকে থাকা নির্ভর করে নারী ও পুরুষের মধ্যে বিবাহ নামক বিধানের উপর। রিজিকের সংকীর্ণতা ও পর্যাপ্ততা আল্লাহ তাআলার নিয়ন্ত্রণে রয়েছে, তবে রিজিক বৃদ্ধি বা কম আল্লাহর সন্তুষ্টি ও ক্রোধের নিদর্শন নয়, এটি তাঁর প্রজ্ঞার উপর নির্ভরশীল। বহু কাফের আছে যাদেরকে তিনি প্রচুর ধন সম্পদ দান করেছেন, আবার অনেক মুমিন ব্যক্তি আছেন যারা দরিদ্র।
এবারে সূরা সুরার 13 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক।
شرع لكم من الدين ما وصى به نوحا والذي أوحينا إليك وما وصينا به إبراهيم وموسى وعيسى أن أقيموا الدين ولا تتفرقوا فيه كبر على المشركين ما تدعوهم إليه اللَّهُ يَجْتَبِي إِلَيْهِ مَن يَشَاءُ وَيَهْدِي إِلَيْهِ مَن يُنِيبُ।
তিনি দ্বীনের যে বিধি ব্যবস্থা নূহকে দিয়েছিলেন তোমাদের জন্য তাই দিয়েছেন। আর যা কিছু আপনাকে ওহির মাধ্যমে দিলাম, যার হুকুম দিয়েছিলাম ইব্রাহিম মুসা ও ঈসাকে, তা এই যে তোমরা দিন প্রতিষ্ঠিত করো আর তাতে বিভক্তি সৃষ্টি করো না। যার দিকে আপনি মুশরিকদের আহ্বান জানাচ্ছেন তা তাদের জন্য কঠিন হয়ে দাঁড়িয়েছে। আল্লাহ যাকে ইচ্ছা তাকে তার নিজের দিকে আকৃষ্ট করেন এবং যে তার অভিমুখী হয় তাকে নিজের দিকে হেদায়েত দান করেন।
সব নবী রাসুলের দাওয়াতের মূল বিষয়বস্তু যে এক ছিল, এই আয়াতে তার প্রতি ইঙ্গিত করে বলা হচ্ছে, বিশ্বনবী সাল্লাল্লাহু আলাইহি ওয়া আলিহি ওয়াসাল্লাম আল্লাহর একত্ববাদের প্রতি যে আহ্বান জানাচ্ছেন তা নতুন কিছু নয়। অতীতের নবী রাসুলগণও মানুষকে একই দাওয়াত জানিয়েছেন। তারা সবাই যে কথাটি বলার জন্য নবুয়ত লাভ করেছিলেন তা হল আল্লাহর দিন প্রতিষ্ঠিত করো এবং তাঁর বিধিবিধান পালন করো, মনের কুবৃত্তি যা চায় তা পরিত্যাগ করে আল্লাহর নির্দেশের সামনে আত্মসমর্পণ করো। তবে যুগে যুগে ঐশী ধর্মগুলো যে সমস্যার সম্মুখীন হয়েছে তা হল দিনের অনুসারীদের মধ্যে বিভক্তি, সঠিকভাবে দিন উপলব্ধি করতে ব্যর্থতা কিংবা দিনের মধ্যে ব্যক্তিগত কামনা বাসনাকে অন্তর্ভুক্ত করার কারণে এই অবস্থা সৃষ্টি হয়। এ কারণে এই আয়াতে দিনের অনুসারীদেরকে বিভক্তির হাত থেকে বেঁচে থাকার আহ্বান জানানো হয়েছে।
এই আয়াতে আরো বলা হয়েছে মুশরিকদের জন্য এক আল্লাহর ইবাদতের আহ্বান মেনে নেওয়া কঠিন, কারণ তাদের বিশ্বাসের মধ্যে শিরক এমনভাবে অনুপ্রবেশ করেছে যে আল্লাহর একত্ববাদের কথা শুনলে তারা সহ্য করতে পারে না। আয়াতের পরের অংশে বলা হয়েছে আল্লাহ তাআলা নিজের প্রজ্ঞা অনুযায়ী যাকে যোগ্য মনে করেছেন তাকে রিসালাতের দায়িত্ব অর্পণ করেছেন। এ বিষয়টি স্পষ্ট যে যে ব্যক্তি আল্লাহর অভিমুখী হবে সে তার দয়া ও করুণা লাভ করবে এবং হেদায়েত প্রাপ্ত হবে। منك العطايا بلا حد ولا عدد وجهدنا لأداء الشكر محدود منك العطايا بلا حد ولا عدد وجهدنا لأداء الشكر محدود এবারে সূরার 14 নম্বর আয়াতের তেলাওয়াত ও তরজমা শোনা যাক। وَمَا تَفَرَّقُوا إِلَّا مِن بَعْدِ مَا جَاءَهُمُ الْعِلْمُ بَغْيًا بَيْنَهُمْ وَلَوْلَا كَلِمَةٌ سَبَقَتْ مِن رَّبِّكَ إِلَى أَجَلٍ مُّسَمًّى لَّقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الَّذِينَ أُورِثُوا الْكِتَابَ مِن بَعْدِهِمْ لَفِي شَكٍّ مِّنْهُ مُرِيبٍ। আর ঐশী ধর্মগুলোর অনুসারীদের কাছে জ্ঞান আসার পর তারা শুধুমাত্র পারস্পরিক বিদ্বেষ বশত নিজেদের মধ্যে মতভেদ ঘটায়, আর এক নির্ধারিত কাল পর্যন্ত কাফেরদের অবকাশ দেয়া সম্পর্কে আপনার রবের পূর্ব সিদ্ধান্ত না থাকলে তাদেরকে ধ্বংস করার ফয়সালা হয়ে যেত। ওদের পর যারা গ্রন্থের উত্তরাধিকারী হয়েছে নিশ্চয় তারা এ কোরআন সম্পর্কে বিভ্রান্তকর সন্দেহ রয়েছে।
প্রতিটি যুগে যে নবী বা রাসুল এসেছেন সেই যুগের মানুষের কর্তব্য ওই নবী বা রাসুলের আহ্বানে সাড়া দেওয়া। নতুন শরীয়ত এসে গেলে কারো পক্ষে একথা বলার সুযোগ নেই যে আমি পূর্ববর্তী নবীর অনুসারী এবং যারা নতুন দিন গ্রহণ করেছে তারা সবাই কাফির। কেউ যদি নতুন নবীকে সঠিকভাবে চেনার পরও এই বক্তব্য দেয় তাহলে বুঝতে হবে শুধুমাত্র বিদ্বেষ ও শত্রুতার কারণে সে এই বক্তব্য দিচ্ছে। ঠিক এই কারণেই বর্তমান পৃথিবীর ইহুদি ও খ্রিস্টানরা ইসলাম গ্রহণ করতে রাজি হয়নি। আরও দুঃখজনক বিষয় হচ্ছে ওই দুই ধর্মের কিছু অনুসারী প্রচারযন্ত্র ব্যবহার করে ইসলাম ও কোরআনের সত্যতা নিয়ে মারাত্মক সংশয় ও বিভ্রান্তি ছড়িয়ে দেওয়ার কাজে লিপ্ত রয়েছে।
আয়াতের পরবর্তী অংশে বলা হয়েছে কাফেরদের মৃত্যুর সময় আগে থেকে নির্ধারণ করা না থাকলে আল্লাহ বাতিলের অনুসারী সবাইকে ধ্বংস করে দিতেন এবং দিনের অনুসারীদেরকে বিজয়ী করতেন। আয়াতের শেষাংশে সন্দেহবাতিক লোকদের ইমান না আনার কথা উল্লেখ করা হয়েছে। তাদের এই সন্দেহের উৎস গোয়ার্তুমি ও হঠকারিতা হওয়ার কারণে তারা বিভ্রান্তির অতলে হারিয়ে গেছে। তো শ্রোতা বন্ধুরা, এরই সঙ্গে শেষ করছি কোরআনের আলোর আজকের আয়োজন।
وزد وبارك على آل محمد صل على محمد وآل محمد صل على محمد وآل محمد.
পবিত্র কোরআনের তাফসির বিষয়ক অনুষ্ঠান কোরআনের আলো শুনলেন। শ্রোতাবন্ধুরা, এবারে বিশ্ব সংবাদের গুরুত্বপূর্ণ শিরোনামগুলো আবারও জানিয়ে দিচ্ছি। আমেরিকার প্রতি মানুষের আস্থা ফিরিয়ে আনার চেষ্টা চালাতে নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রতি ইরানের আহ্বান। ইউরোপের দেশগুলোতে বাক স্বাধীনতার নামে মহানবীর অবমাননা সহ্য করা হবে না বলে জানিয়েছে ইরান ও পাকিস্তান। আজারবাইজানের সঙ্গে যুদ্ধ বন্ধের চুক্তি করে বেকায়দায় আর্মেনিয়ার সরকার, দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ চলছে। এবং পশ্চিমবঙ্গের আসন্ন নির্বাচনের প্রার্থী দেওয়ার ঘোষণা দিয়েছে মজলিসি ইত্তেহাদুল মুসলিমিন বা মিম, চলছে নানা হিসাব নিকাশ। শ্রোতাবন্ধুরা, এবার সবশেষে কয়েকটি খবর। মার্কিন যুদ্ধবাজ সিনেটর লিন্ডসে গ্রাহাম বলেছেন, যদি প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প সদ্য সমাপ্ত নির্বাচন মেনে নেন, তাহলে রিপাবলিকান দল আর কখনো কোনো প্রেসিডেন্ট নির্বাচিত করতে পারবে না, ফলে ডেমোক্রেট প্রার্থী জো বাইডেনের কাছে ডোনাল্ড ট্রাম্পের পরাজয় মেনে নেওয়া উচিত হবে না। শ্রোতাবন্ধুরা, আপনারা ভালো সুস্থ থাকুন এই কামনা করে এবং আমাদের নৈশ অধিবেশন শোনার আমন্ত্রণ জানিয়ে রেডিও তেহরান থেকে আমি আশরাফুর রহমান এখনকার মতো এখানেই বিদায় চাইছি। খোদা হাফেজ।